ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি সুগুপ্তা নসরিন কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
ঘূর্ণিঝড় ফণি আজ মধ্যরাতে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল অতিক্রম করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
প্রবল ঘূর্ণিঝড় ফণি আছড়ে পড়ার আশঙ্কায় সময় মতো আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা।
নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরীর সাক্ষাৎকার।
তাদের এনকাউন্টারের দিকে যাচ্ছে, কিন্তু ইনভেস্টিগেটিভ আরেকটু ডিপ ইনভেস্টিগেশন হওয়ার দরকার।
এছাড়াও রয়েছে নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। শক্তিশালী ঘূর্ণিঝড় ফণি ভারতের উড়িষ্যায় প্রচণ্ড আঘাত হানার পর দুর্বল হয়ে আজ মধ্যরাত নাগাদ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল অতিক্রম করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় এর গতিবেগ কমে ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটারে দাঁড়াবে।
এটা যখন মানে উপকূল ভাগের উপর দিয়ে অতিক্রম করবে, সেখানে এর ইন্টেনসিটি কিছুটা কমবে।
তবে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলো থেকে পাওয়া খবরে জানা গেছে, সেখানে ফণীর প্রভাবে সন্ধ্যার পর থেকে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সাগর উত্তাল রয়েছে। তবে কোথাও থেকে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে দেশের উপকূলীয় এলাকা এবং অদূরবর্তী দ্বীপসমূহ থেকে লাখ লাখ লোককে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র অথবা নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় দেশের উপকূলীয় জেলাসমূহে সরকার সকল প্রস্তুতি গ্রহণ করেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সময় বাড়ার সাথে সাথে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ফণি। ইতিমধ্যেই এর প্রভাব পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
ঘূর্ণিঝড় ফণীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছিলাম আবহাওয়াবিদ সজীব হোসাইনের সাথে। তিনি ভয়েস অব আমেরিকাকে জানান,
এটা বাংলাদেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানবে এটা, এবং সেটা বেশি, সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে আজকে মধ্যরাত নাগাদ। এটা আমরা বলতে পারি যে আজকে রাতেই এটা খুলনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
এদিকে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক হেলাল হোসেন ভয়েস অব আমেরিকাকে জানান,
হাজার নারী পুরুষ আশ্রয়কেন্দ্রে এসেছে এবং আমরা সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং ট্যাবলেট, পাশাপাশি আমাদের মেডিকেল টিম সেখানে কাজ করছে এবং সরকারের পক্ষ থেকে জেলা সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাচ্ছে।
বিপজ্জনক এই সময় সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় ফণি আঘাত হেনেছে, সেই সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত এবং প্রবল বাতাস বইছে। শুক্রবার ভোরের দিকে ঘূর্ণিঝড় ফণি ভারতের সমুদ্র উপকূল রাজ্য উড়িষ্যায় আঘাত হেনেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, ফণির গতিপথে ১০ কোটি বেশি মানুষ বাস করে এবং অন্তত ১০ লক্ষ মানুষ সমুদ্র উপকূলের খুব কাছাকাছিতে বসবাস করেন। সরকার অন্যত্র সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ আরও হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। শনিবার ভোর রাতে পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানার কথা রয়েছে। এ বিষয়ে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গাছপালা উপড়ে পড়েছে, ভেঙে গেছে বাড়িঘর, তছনচ করে উদ্দাম গতিতে ছুটে এসেছে ফণী। এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহু জায়গায় রেল লাইন উপড়ে গিয়েছে, রাস্তার উপর ভেঙে পড়েছে টাওয়ার, বিদ্যুতের খুঁটি। পুরী ভুবনেশ্বরের প্রবীণদের অনেকেই বলছেন, প্রকৃতির এমন ভয়ানক রূপ আগে কখনো দেখেননি তারা। ওড়িশার বিস্তীর্ণ গ্রামাঞ্চল এখনো বিচ্ছিন্ন। এরই মধ্যে ভারতীয় সময় সকাল ১০:১০ নাগাদ মাত্র ১৫ সেকেন্ডের একটি দমকা হাওয়া ফণীকে ঘিরে রাজ্যের মেদিনীপুরবাসীর আতঙ্ক কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এদিন সকালে একটা ঝড় বয়ে যায় মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকার উপর দিয়ে। সেই ঝড়ের শক্তি এতটাই বেশি ছিল যে আশেপাশের প্রায় ২৫টি বাড়ির চাল উড়ে গিয়েছে, কোনোটা আবার বাঁশের কাঠামো নিয়ে পুরোপুরি ভেঙে পড়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে গঠিত বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুনুন আমির খসরুর রিপোর্ট।
ঢাকায় পররাষ্ট্র দপ্তর শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইনে একটি প্রত্যাবাসন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে মিয়ানমারকে তাগিদ দেওয়া হয়েছে। বৈঠকে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর আরোপিত আইনি এবং প্রশাসনিক সব বাধা দূরীকরণ, বিশেষ করে অবাধে চলাচল, নিরাপত্তা নিশ্চিত করার মতো ইতিবাচক পদক্ষেপ গ্রহণেরও তাগিদ দেওয়া হয়েছে। প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে আস্থা সৃষ্টির জন্য মিয়ানমারের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশের কক্সবাজার এলাকা পরিদর্শন এবং সরাসরি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষজনের সাথে আলাপ আলোচনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে ঢাকায় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রধান থিম হচ্ছে গণমাধ্যম বা গণতন্ত্র। বিশ্বব্যাপী নানা স্থানে 100 বেশি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথমবারের মতো ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ইথিওপিয়ার নতুন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের আগে পর্যন্ত সেখানে সাংবাদিকদের জেলবন্দী করার প্রচুর ঘটনা ঘটেছে। 2018 সালে আবে মোহাম্মদ ক্ষমতা গ্রহণ করেন এবং সেই পর থেকে পরিস্থিতি কিছুটা ভালো হয়। জেলবন্দি বার্মার সাংবাদিক কোয়েসুডো ও ওয়ালনকে ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কার দেওয়া হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাংবাদিক ও সাংবাদিকদের সংগঠনগুলো নানা আয়োজনে পালন করেছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এর সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
বাংলাদেশের সাংবাদিকরা এবং সাংবাদিকদের সংগঠনসমূহ তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঢাকা সহ দেশব্যাপী সমাবেশ এবং আলোচনার মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে। গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। গণমাধ্যম সংশ্লিষ্টরা বলেছেন, এটা দুর্ভাগ্যের বিষয় যে গণমাধ্যমের স্বাধীনতার দিক থেকে 2019 সালে বাংলাদেশের অবস্থান তার আগের বছরের তুলনায় অবনতি ঘটেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আফগানিস্তানের রাজধানী কাবুলে মহাপরিষদ লয়া জিরগার অধিবেশন আজ শুক্রবার শেষ হয়েছে। জিরগার প্রতিনিধিরা তালিবানদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। ওদিকে প্রেসিডেন্ট আশরাফ গানি রমজানের শুরুর আগেই 175 জন তালিবান বন্দীকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিনিধিরা অস্ত্রবিরতির যে দাবি জানান, তবে তালিবান রূঢ়ভাবে এর জবাব দিয়েছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেনাবাহিনীর ব্যবহার করে আক্রমণ তাদের বন্ধ করতে হবে। এক টুইটার বার্তায় তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন জানিয়েছেন যে অস্ত্র ত্যাগ করার কথা যে তারা ব্যক্ত করেছে তা তাদের ভুলে যাওয়া উচিত। টুইটার বার্তায় তিনি আরও উল্লেখ করেছেন যে জিরগা চলার সময় বুধবার কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খালিলজাদ ও তালিবানের সঙ্গে ষষ্ঠতম মুখোমুখি সমঝোতা আলোচনা শুরু হয়েছে। ওদিকে খালিলজাদ টুইটার বার্তায় বলেছেন, সময় এখন অস্ত্র ত্যাগ করার, সহিংসা বন্ধ করে শান্তিকে আলিঙ্গন করা উচিত। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে হত্যার অভিযোগে আটক ভিয়েতনামী মহিলাকে মুক্তি দেওয়া হয় এবং সে তার দেশের পথে রওনা হচ্ছেন। জুয়ান থি ওয়াংকে মালয়েশিয়ার জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই সময় তাকে হাস্য উজ্জ্বল দেখা যায় এবং তার আইনজীবী জানিয়েছেন আজই স্থানীয় সময় দিনের শেষের দিকে হ্যানয়ে তাকে পাঠানো হচ্ছে। এ সপ্তাহের শুরুতে ভেনিজুয়েলার সামরিক বাহিনীর ব্যাপক পরাজয়ের পরেও বিরোধী নেতা হুয়ান গুয়াইদো মানুষজনকে অনুপ্রাণিত করতে ব্যর্থ হওয়ায় নিকোলাস মাদুরো এখনও ক্ষমতায় বহাল রয়েছেন। গত কয়েকদিন ধরে অশান্ত পরিবেশ বিরাজ করার পর রাজধানী কারাকাসে শুক্রবার তাৎক্ষণিকভাবে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার গুয়াইদো সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। গুয়াইদো জানুয়ারি মাস থেকেই নিজেকে স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। বিশ্ব সংবাদ, এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। আন্তর্জাতিক উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেট সম্প্রতি শ্রীলঙ্কায় আক্রমণের দায় স্বীকার করার পর বাংলাদেশ ও ভারতেও হামলার হুমকি দিচ্ছে। এ নিয়ে ঢাকায় বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরীর সঙ্গে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন সহকর্মী আনিস আহমেদ।
বাংলাদেশে 2016 সালের 1 জুলাই হোলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী আক্রমণের পর সৌভাগ্যবশত বড় মাপের কোনো উগ্রবাদী সহিংসতার ঘটনা ঘটেনি। তবে অতি সম্প্রতি শ্রীলঙ্কার আক্রমণের পরপরই কথিত ইসলামিক স্টেটের পক্ষ থেকে এরকম হুমকি দেয়া হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতে তারা আরও আক্রমণ চালাবে। তো নতুন করে সহিংস উগ্রবাদীদের উত্থানের কারণ কি বলে আপনার মনে হয়?
আসলে হোলি আর্টিজানের পরে বড় ধরনের আক্রমণ হয়নি এটা ঠিক, কিন্তু জঙ্গিরা সবসময় বাংলাদেশে সক্রিয় আছে। তার প্রমাণ হচ্ছে বিভিন্ন কিছুদিন পর পরই অভিযান হচ্ছে, অভিযানে ধরা পড়ছে, কখনো মারা পড়ছে, এবং তাদের যে রিক্রুটমেন্ট বন্ধ হয়নি সেটা সরকারও এবং বিভিন্ন নিরাপত্তা রক্ষাকারী বাহিনী তারাও স্বীকার করছে যে রিক্রুটমেন্ট চলছে। যদি রিক্রুটমেন্ট চলতে থাকে তাহলে কিন্তু আশঙ্কা থেকেই যায়। তো আমি এটাকে উড়িয়ে দিতে চাই না, এই সংখ্যাটি উড়িয়ে দিতে চাই না। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছে সবাইকে সজাগ থাকতে, আমরা মনে হয় আমরা প্রস্তুত, কিন্তু বড় ধরনের কোনো কিছু ঘটবে বলে আশঙ্কা করছি না, তবে ছোটখাটো ঘটনা ঘটতেই পারে।
এই যে আপনি একটু আগে বললেন যে রিক্রুটমেন্ট চলছে, রিক্রুটমেন্ট বন্ধ করার কি উপায়?
এখানেই তো আমরা যারা সিভিল সোসাইটিকে বলছি, আমাদের নিরাপত্তা ব্যবস্থা অনেক সুদৃঢ় হয়েছে, অনেক ইনভেস্টমেন্ট সেখানে হয়েছে এবং আমরা অনেক বেশি প্রস্তুত ওই দিক থেকে, কিন্তু গ্রাসরুট পর্যায়ে যে প্রচার অভিযান যতটুকু দরকার ছিল, ইন্টারনেট এবং অন্যান্য ওয়েব ইয়েতে যতটুকু নজরদারি দরকার ছিল সেগুলো বোধ হয় আমাদের কিছুটা ঘাটতি আছে। তাছাড়া 16 কোটি লোকের দেশে একটা বিরাট জনগোষ্ঠী, আমাদের তরুণ সমাজ, তার আবার অনেক অনেক অংশে তারা জবলেস, আনএমপ্লয়েড অনেক আছে, শিক্ষিত আনএমপ্লয়েড আছে। তাছাড়া সমাজের যে পরিবারের, আমরা সবসময় বলছি যে পরিবারের ভিতরে আগে যে বন্ধন ছিল সেটা ধীরে ধীরে ভেঙে পড়ছে, অনেক লোনলি যারা এগুলো টার্গেট হচ্ছে যারা রিক্রুটারদের, তারা অধিকাংশই কিন্তু ওই পরিবার থেকে কিছুটা বিচ্ছিন্ন অথবা বিভিন্ন কারণে তাদের স্বপ্ন সফল হয়নি। এগুলো সংখ্যায় তো বেশি নয়, অত্যন্ত সামান্য, কিন্তু তারাই ভবিষ্যতে শঙ্কার কারণ হতে পারে।
জি, সিরিয়া ও ইরাকে আইসিস এর পরাজয়ের পর আপনার কি মনে হচ্ছে যে তারা বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে এবং স্থানীয় কিছু উগ্র আদর্শের দলগুলোর সঙ্গে কাজ করছে?
এটা তো সর্বশেষ যে বাগদাদির যে ইন্টারভিউ হলো সেখানেও সে বলে, এবং তার আগেও তারা বলেছে যে সিরিয়াতে আসার প্রয়োজন নাই, ইরাকে আসার প্রয়োজন নাই, যে যেখানে আছো সেখান থেকেই আমাদের সংগ্রাম চলিয়ে যাবে। এটা তো তাদের একটা আদর্শিক সংগ্রাম, এবং আমরা দেখছি ইতিমধ্যে যেমন ধরুন তালিবান আফগানিস্তান এবং পাকিস্তানের এক অংশ, তারা তাদের সাথে বাগদাদিকে খলিফা হিসেবে মেনেছে। আরো সে আমরা দেখেছি যে আইসিসের সাউথ এশিয়া শাখা তারা খুলেছে। তো এই ধরনের বাংলাদেশেও শুনছি যে একজন নতুন তাদের রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করেছে। সুতরাং এগুলোকে আমরা উড়িয়ে দেওয়া যায় না, এবং এটা আজকালকার এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে আছি, এই যোগাযোগের মাধ্যম এত সহজ এবং এত ঘনিষ্ঠ, এখানে তারা ওখানে না গিয়েও আদর্শ বিকৃত হতে পারে। এবং এই উগ্র মতাদর্শ তো দীর্ঘদিন যখন চলছে, কখনো আল কায়দা, কখনো আল নুসরা, কখনো আইসিস, কখনো আল শাবাব, কখনো বাংলাদেশের জেএনবি, নিউ জেএনবি, নানান নামে এগুলো সংগঠনগুলো কাজ করে যাচ্ছে।
জি, আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশেও তাদের প্রতিনিধি নিয়োগ করেছে। আসলে আইসিস তাদের কথিত আমির হিসেবে জনৈক আবু মোহাম্মদ আল বাঙ্গালিকে নিয়োগ দিয়েছে, তাদের ভাষায় তাদের কথায় এই নাম। তো এই ব্যক্তিটির কোনো পরিচয় এখনো স্পষ্ট নয়। তো আপনার কি মনে হয় যে এ ব্যাপারে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর আরো তৎপর হওয়া উচিত?
জি, আমি সম্পূর্ণ একমত। আর দুর্ভাগ্যবশত এই যে এনকাউন্টার গুলো হয় এবং মারা যায়, কয়েকদিন আগেই আমাদের এখানে শহরের এক প্রান্তে বা শিলানের জায়গায় সেখানে একটা জঙ্গি আস্তানে হামলা হলো, কয়েকজন জঙ্গি মারা পড়লো, কিন্তু তাদের পরিচয় আমরা পেলাম না। আমাদের প্রথম প্রাথমিক চেষ্টাই করা উচিত যে তাদের কোথায় থেকে অস্ত্র আসছে, কে তাদেরকে ট্রেনিং দিচ্ছে, কিভাবে তারা মোটিভেটেড হচ্ছে, সেটা দেশের বাইরে হচ্ছে না ভিতরে হচ্ছে। তো সাধারণ জনগণ কিন্তু এগুলো সম্বন্ধে খুব একটা আমরাও জানি না, যে একটা ঘটনা ঘটে গেল, কয়েকজন মারা গেল, তারপরে আবার দুদিন পরে এটা ফ্রন্টলাইন থেকে এই খবর চলে গেল, এরা কারা ছিল, কোথায় থেকে আসলো, কিভাবে মারা পড়লো, এগুলো জিনিস আমাদের আমার মনে হয় আরেকটু ট্রান্সপারেন্ট হওয়া উচিত এবং ইনডেপথ যাওয়া উচিত। আজকাল পরিচিতি যে আপনি বাঙালির কথা বললেন যে তাদের নেতা নিযুক্ত হয়েছে, যে সে তার সম্বন্ধে জানার এবং ইয়ে করার জন্য আমাদের দরকার যে গ্রাসরুট যেসব মন্দির আমরা ধরতে পারছি তাদের মধ্যে থেকে বিরোধী ইনভেস্টিগেট করে এগুলা বের করা। কিন্তু আমার মনে হয় আমরা কেবলমাত্র তাদের এনকাউন্টারের দিকেই যাচ্ছি, কিন্তু ইনভেস্টিগেটিভ আরেকটু ডিপ ইনভেস্টিগেশন হওয়া দরকার।
জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে।
ধন্যবাদ আপনাকে।
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। অনুষ্ঠানটি সঞ্চালন করছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
ধন্যবাদ শগুফতা। হ্যাঁ, আজকে তো বিশ্ব মুক্ত সংবাদ মাধ্যমের দিনটি এবং সেই জন্যই আমরা এই বিষয়টি বেছে নিয়েছি তাওহিদ।
জি আপা, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি এখন রয়েছেন এবং দফায় দফায় আরো যুক্ত হবেন, অস্ট্রিয়া, কানাডা এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ।
এখানে এখন এই মুহূর্তে কারা আছেন আমাদের?
জি, আমাদের সঙ্গে দুজন এখন অতিথি রয়েছেন, ঢাকা থেকে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নাঈম নিজাম এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে সিনিয়র সাংবাদিক সুমন ভট্টাচার্য।
আমরা ধন্যবাদ আপনারা দুজনে সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আমরা শ্রোতা দর্শকদেরও জানিয়ে দিই, যারা অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন তারা যদি চান তাহলে আমাদের সাথে সরাসরি এখানে স্টুডিওতে ফোন করতে পারেন অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে। তো
জি আপা, আমরা শুরুতে একটু যেটা করতে পারি, আমাদের একজন সহকর্মী আহসানুল হক, তিনি সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের একজন খ্যাতনামা ফটোগ্রাফার, ফটো সাংবাদিক, জি, শহীদুল আলম, তাদের দুজনের সঙ্গে কথা বলেছেন, সাক্ষাৎকার নিয়েছেন। তাদের দুজনের সেই সাক্ষাৎকারের কিছু অংশ যেটি বাংলাদেশের গণমাধ্যমে
কতখানি মুক্ত, স্বাধীনতা কতটুকু, সেই নিয়ে,
জি, সেটা একটু শুনে তারপর আমরা আলোচনায়
যাই। অবশ্যই
আমরা শুরুতে সেটা
উদ্বেগের ব্যাপারটি যারা বলছেন তারা বলছেন যে ভিন্নমত পোষণ করা, রাজনৈতিক ভিন্নমত হতে পারে, সেই ব্যাপারে একটা উদ্বেগ আছে। সাম্প্রতিককালে আন্তর্জাতিকভাবে পরিচিত একজন আলোকচিত্রী সাংবাদিক যাকে আটক করা হয়েছিল 100 দিনের বেশি,
বলি আমাদের দেশে প্রায় 43টা প্রাইভেট টেলিভিশন চ্যানেল আছে, আপনি সন্ধ্যার পরে আপনার টক শো যত কিছু বলার সব কিছু বলতে পারেন, সরকার কারো প্রতি কোনো ধরনের বিরূপ বৈরিতা পোষণ করে না, আর কয়েক হাজার পত্রিকা প্রতিদিন বের হয়। আর আপনি যে আলোকচিত্র শিল্পীর কথা বলছেন, উনি নামি দামি লোক, তবে উনি মিথ্যা তথ্য দিয়েছেন, মিথ্যা তথ্য দিলে আপনার বিভিন্ন আইনে এবং বানোয়ার তথ্য দিয়েছেন, তিনি যেহেতু মিথ্যা তথ্য দিয়েছেন সেই মিথ্যা তথ্যের জন্য তাকে রেস্ট্রেইন করেছে, তারপরে ছেড়ে দিয়েছে।
You were arrested last year around August, beginning of August,
5th of August,
and you gave an interview to Al Jazeera, and which became a bit controversial, and the government took some steps against you. What is the state of democracy in Bangladesh right now?
It doesn't exist, basically. No. If democracy is defined in terms of the values it portrays, that we haven't had for a long time, because the political parties themselves are not democratic. They don't have internal democratic practice. We had elections in Dhaka University after 28 years, so that culture does not exist. But more significantly, part of the problem in Bangladesh was that the previous election in 2014 was one that the opposition did not participate in, because they felt that you could not have a free and fair election under an existing incumbent government. that might have been debatable. Whether they should have participated or not is something that people still question. But the fact that this last event, which the government calls the election and everyone else calls a farce, was exactly that, a complete rigging, in a state validates the opposition's claim that we cannot have a fair and free election under currently an incumbent government in Bangladesh.
And what about freedom of speech, freedom of expression, and press freedom?
That has been suppressed at many levels again over a period of time, but it's come to a pretty much intense period now. My own incarceration was evidence of that, but also the fact that there is generally a culture of fear, the fact that much of the media has essentially made itself a spokespeople for the government, the fact that some of the most prominent speakers and critics are not invited to the talk shows, the fact that pretty much wherever you are, you have to be conscious of who's following in, what's tracking. The Section 57 and the Digital Security Act that have followed afterwards are evidence of how the government is trying to suppress things. But I think it's also relevant to remember what's happening recently. I mean, for instance, Al Jazeera was blocked a few days ago. I think it was Zuban, the other website. My own Facebook page has been blocked on and off, and this is continuing. Whenever someone says anything which does not toe the party line, somewhere or another, it's blocked.
তো এটা আমরা যেমন শুনলাম যে হ্যাঁ দুদিকেই মন্তব্য আছে আর কি, পররাষ্ট্রমন্ত্রী বললেন বাংলাদেশে শুধু টিভি চ্যানেল না, এফএম বেতারও অনেক আছে, পত্রপত্রিকা অসংখ্য আছে এবং তারা নিজেদের মতামত লেখেন। আমরা যেমন দূর থেকে শুনি যে অনেক সময় আমরা আমাদের অন্যান্য সাংবাদিকদের কাছ থেকে তথ্য পাই যে অনেক জায়গায় অনেক খবর ছাপানোর জন্য ভয়ভীতি প্রদর্শন হয় রাজনীতিবিদদের পক্ষ থেকে এবং বিভিন্ন মহল থেকে। আর যেমন শহীদুল আলম তিনি বললেন, আলোকচিত্রী শিল্পী সাংবাদিক, তিনি বললেন যে তার মতটা তিনি প্রকাশ করলেন যে কী ঘটনা ঘটেছিল সেটা আমরা সবাই জানি। তো প্রথমে আমরা নাঈম নিজামের কাছে যাব। বাংলাদেশের এই যে চিত্র, দুই দিকে একবারে দুই মেরুতে, কেন এবং কতটুকু আপনি আপনার ভাষ্যে কী বলবেন?
দেখুন, বাংলাদেশে গণমাধ্যমের যে অবস্থানটুকু আমরা যদি হিসাব করে দেখি, দীর্ঘ সময় একটা পথ পরিক্রমার মধ্যে থেকে আজকের একটা অবস্থান তৈরি হয়েছে। এখন 32টি টিভি চ্যানেল আমাদের এবং সংবাদপত্রের অসংখ্য সংখ্যা এবং সংবাদপত্রের 700+ সংবাদপত্র এখানে অলমোস্ট বাইডেন প্রতিদিন প্রকাশিত হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো সাংবাদিক এবং সংবাদপত্র দুটির মধ্যে সবচেয়ে বড় সংকট আমার চোখে যেটি মনে হয়, আমাদের সংবাদ কর্মীদের মধ্যে সবচেয়ে বড় বিভাজনটাই আজকে বড় সংকট তৈরি করছে। একজন সংবাদ কর্মীর যে মত প্রকাশের জায়গাটুকু, তিনি কতটুকু প্রকাশ করবেন কতটুকু করবেন না, এই জায়গাটুকু একজন সংবাদকর্মী নিজেই যখন একটা অবস্থান গ্রহণ করে ফেলেন, অবশ্যই কারো সমর্থন থাকতে পারে, কিন্তু এখন সংবাদকর্মীরা একটা বিভাজনের মতো অবস্থান করছেন এবং আমাদের সংবাদকর্মীরা নিজেরা তাদের জায়গা থেকে তারা কেউ একটা দলের সমর্থন করার কারণে এখানে বড় সংকট তৈরি হচ্ছে। একটি হলো ম্যানেজমেন্ট থেকে, ধরেন যারা সংবাদপত্র প্রকাশ করেন তাদের দৃষ্টিভঙ্গির বিষয়, আরেকটি হলো একজন সংবাদকর্মী যখন সংবাদ পরিবেশন করেন, তিনি যখন নিজেই একটা দলীয় অবস্থান গ্রহণ করে থাকেন, তখন সত্যিকার চিত্রটা উঠে আসে না। একটা সময় ছিল আমরা যখন ডিজিটাল অ্যাক্টের ভিত্তিতে অ্যাক্টের বিপক্ষে সম্পাদক পরিষদ মাঠে নামলাম, অতীতে এই ধরনের আন্দোলনগুলো সাংবাদিকদের যে ইউনিয়নগুলো থাকে তারাই করছে বেশি, অথচ তারা সেই জায়গাটুকু তৈরি না করার কারণে সম্পাদকদেরকে রাজপথে নেমে বাংলাদেশ স্বাধীনতার ইতিহাসে প্রথমবারের মতো প্রতিবাদ জানাতে হয়েছিল ডিজিটাল অ্যাক্টের বিপক্ষে। এবং আমরা যে জায়গাগুলোতে চিহ্নিত করেছিলাম, যেটা মুক্ত সাংবাদিকতা, মুক্ত সংবাদপত্র, মুক্ত চিন্তার বিকাশে ক্ষতিগ্রস্ত করবে, সেটা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে যে এগুলো সমাধান করা হবে। কিন্তু পরে যখন আইনটি পাশ হলো, যে বৈঠক আমাদের সঙ্গে আইনমন্ত্রী এবং আমাদের তথ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত হয়েছিল, সেটুকু কিন্তু পূরণ করা হয়নি। এই না করার কারণে আমি তো মনে করি বাংলাদেশের চ্যালেঞ্জের দুটি জায়গা, একটা হলো যে নানা রকম কালা কানুন, আইন কানুন এবং এক ধরনের স্টেট, যেমন ধরুন 37টি মামলা আমার বিপক্ষে সারা বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে, আর অনেক সম্পাদক আছেন আমার থেকে বেশি মামলা মাহফুজান সাহেবের বিপক্ষে আছে, আর অনেকের বিপক্ষে থাকতে পারে, কিন্তু মূল জায়গাটুকুতে আমরা সহনশীলতার জায়গা তো হচ্ছে একটা হলো সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধকতা, আর একটা সাংবাদিকের স্বেচ্ছায় নিজেদের একটা অবস্থান তৈরি করে একটা দলীয় গঞ্জিতে আবদ্ধ হয়ে থাকা। একজন সংবাদকর্মী যখন শ্রমিক দল কিংবা শ্রমিক লীগের মতো একটা অবস্থান তৈরি করে নেবে তখন মুক্ত সাংবাদিকতা প্রত্যেকের জায়গা
পড়াচ্ছে
এই মুহূর্তে সোশ্যাল, আমি একটু শেষ করছি একটা মিনিটে, সোশ্যাল মিডিয়ার যে শক্তিশালী একটা অবস্থান তৈরি করছে বাংলাদেশে বা সারা বিশ্বের মতো, সোশ্যাল মিডিয়ার এই যুগটাতে বাংলাদেশের সংবাদপত্র সাংবাদিকতা একটা বড় হুমকির মুখে। যদি সোশ্যাল মিডিয়া নিজস্ব রেসপন্সিবিলিটির জায়গা থেকে তারা যা খুশি তা করতে পারে, এখানে কোনো ফিল্টারিং এর সুযোগ নেই, বাট মূল মেইন স্ট্রিম মিডিয়া তার ফিল্টারিং জায়গাটুকু ধরে রেখেই কাজ করার চেষ্টা করছে এবং এখানে চ্যালেঞ্জটা অনেক বেশি। আমার কাছে মনে হচ্ছে সংবাদপত্র এবং সাংবাদিকতা যতই দিন যাচ্ছে ততই বাংলাদেশের চ্যালেঞ্জ হচ্ছে দুই পক্ষ থেকে, একটা হলো আইন কানুনের দিক থেকে মার করছে, আর একটা হলো সাংবাদিকরা নিজেরই নানা কারণে এতটাই বিভাজন, এতটাই বিভক্তিকরণ, এতটাই বিভিন্ন পক্ষ অবলম্বন করছে, দুটোই আমাদেরকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
ধন্যবাদ। আমরা এবার দৃষ্টি ফেরাবো ভারতের দিকে। রয়েছেন সিনিয়র সাংবাদিক ভারত থেকে, মানে পশ্চিমবঙ্গ থেকে, সুমন ভট্টাচার্য। আমার প্রশ্ন এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গেই নয়, সারা ভারতে আপনারা আপনার দৃষ্টিকোণ থেকে সাংবাদিকদের মধ্যে এই যে বিভাজন সেটি আছে কিনা, এবং রাজনীতিকদের পক্ষ থেকে যে ভয় ভীতি সারাক্ষণই সাংবাদিকদের তাড়িয়ে নিয়ে বেড়ায় বলে আমরা শুনি, যে অভিযোগ আসে প্রায়, ভারতে তা কতটুকু সত্য এবং কেন?
দেখুন, আমি বলবো যে সাংবাদিকদের মধ্যে বিভাজনটা মূল বিষয় নয়, আসলে মূল সমস্যাটা হচ্ছে যে রাজনীতিকরা এবং অনেক ক্ষেত্রেই বড় কর্পোরেট গুলো যেভাবে সংবাদপত্রকে বা মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে চায়, সেটাই আসলে সংবাদপত্রের স্বাধীনতা বা স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারকে খর্ব করে। আমি বলবো যে আমাদের উপমহাদেশের, আমি বাংলাদেশের ওনার বক্তব্য গুরুত্ব দিয়ে শুনছিলাম এবং আমি ওনার বক্তব্যকে কোনো রকম আঘাত না করে বলছি যে সাংবাদিকদের মধ্যে বিভাজনটা আমার কাছে মানে বা ভারতীয় পরিপ্রেক্ষিতে অনেক ছোট বিষয়। আসলে রাজনীতিকরা যেভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে চান এবং যেভাবে প্রতিদিন নিজেদের স্বার্থে মিডিয়াকে ব্যবহার করতে চান, সেটা ভারতবর্ষে সংবাদপত্রের কাছে বা মিডিয়ার কাছে বড় চ্যালেঞ্জ। আপনি যদি আমাদের জাতীয় পরিস্থিতিতে দেখেন, সামান্যতম কোনো ঘটনা ঘটলেই সেই মিডিয়া হাউসে ইনকাম ট্যাক্স রেট, সেই মিডিয়া হাউসের বিরুদ্ধে তদন্ত ইত্যাদি যে বিভিন্ন ঘটনাগুলো ঘটতে থাকে, তাতে সেই সাংবাদিক বা সেই সংবাদপত্র গোষ্ঠী বা সেই টেলিভিশন চ্যানেল শাসকের বিরুদ্ধে কিছু বলবার ক্ষেত্রে খুব দ্বিধায় থাকে। এটাই আমার মনে হয় যে ভারতবর্ষের সংবাদ ক্ষেত্রে বা টেলিভিশন চ্যানেলগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা। এবং এটা শুধু ভারতবর্ষের না, আমাদের পশ্চিমবাংলা মানে ভারতবর্ষের মধ্যেই তো পশ্চিমবাংলা একটা রাজ্য, সেখানে কি সমস্যাটা আমরা প্রতিনিয়ত ফেস করি। অর্থাৎ শাসক তার মনোমতো কথা শুনতে চায় এবং শাসক তার মনোমতো জিনিসই রোজ খবরের কাগজের পাতায় দেখতে চায়। আমি বাংলাদেশের মাননীয় সাংবাদিক বন্ধুর সাথে পরিপূর্ণভাবে মত যে সোশ্যাল মিডিয়া এই শাসকের নিয়ন্ত্রণকে একটা অনেকটাই চ্যালেঞ্জ করতে পেরেছে, এবং সেই চ্যালেঞ্জটার জন্যই সোশ্যাল মিডিয়ায় আজকাল এত লোক স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, হয়তো সেটা একটা স্বাধীনভাবে মত প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।
সুমন ভট্টাচার্য, আপনার কাছে আমার একটি প্রশ্ন রয়েছে। যেমনটা নাঈম নিজাম বলছিলেন যে একসময় সাংবাদিকদের অধিকার নিয়ে সাংবাদিক সংগঠনগুলো কাজ করতেন, ভারতে বা পশ্চিমবঙ্গে এ ধরনের কি কি সংগঠন রয়েছে, এবং আপনি যেমনটা বলছিলেন অনেক ধরনের বাধার মুখে পড়েন, সেক্ষেত্রে সংগঠনগুলো কি
রাজনীতির পক্ষ থেকে ভয়ভীতি এড়িয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারছে কিনা?
সুমন ভট্টাচার্য, শুনতে পাচ্ছেন আপনি?
সুমন ভট্টাচার্যের লাইনটি বোধহয় কেটে গেছে,
খুব সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিশ্চয়ই আমরা আবার
জসিম মল্লিক আছেন।
হ্যালো,
হ্যালো,
জি
হ্যাঁ বলছি।
জসিম মল্লিক, আপনি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি।
জি, আমরা আসলে
আপনি হ্যাঁ আমরা আলোচনা করছি মুক্ত সংবাদ মাধ্যম নিয়ে এবং কি বাধা বিপত্তি আছে মুক্ত অবাধে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়াতেই বলুন, টেলিভিশনে বলুন, সংবাদপত্রে বলুন, সব ক্ষেত্রে। আপনি অনেকদিন ধরে কানাডায় আছেন, আপনি নিজে কি মনে করেন দূর থেকে বাংলাদেশ, ভারত তথা দক্ষিণ এশিয়ায় এই ধরনের গণতান্ত্রিক দেশগুলোকে সব মানে প্রভাব ফেলছে সংবাদ মাধ্যমের উপরে, সেটা কি বেশিরভাগই রাজনীতিকদের ক্ষেত্র মানে রাজনীতিকদের পক্ষ থেকে ভয়ভীতির কারণটাই মূল নাকি অন্য কিছু?
দেখেন, আমি ধন্যবাদ আপনাদের। আমি মনে করি যে আমি আলোচনাটা খুব শুনছিলাম মন দিয়ে, এই ঢাকা থেকে নাইম ভাই নঈম নিজামের এবং সুমন ভট্টাচার্যের। তো নাইম ভাই যেটা বলেছেন এটা তার সাথে আমি পুরোপুরি একমত যে আমাদের সাংবাদিকতা রাজনৈতিক চাপ তো আছেই মুক্ত স্বাধীন সাংবাদিকতা ক্ষেত্রে, কিন্তু অনেক সময় যেটা হয় যে সেলফ সেন্সরশিপটা অনেক বড় ব্যাপার হয়ে যায় আর কি। আর সাংবাদিকদের মধ্যে যে বিভাজন হয়েছে এখন বাংলাদেশে দুই গ্রুপ সব ক্ষেত্রেই, প্রেস ক্লাব সাংবাদিক বা সাংবাদিক ইউনিয়ন গুলির মধ্যে যে বিভেদ, এটাও একটা বড় কারণ যে একদল দুই দল পুরোপুরি রাজনৈতিক ভাবে মানে এই হয়ে গেছে, মুক্ত সাংবাদিকতা অনেক কঠিন হয়ে গেছে, আর রাজনৈতিক চাপ তো আছেই সেদিক থেকে আর কি।
জি আপা, আমরা একটু নিউ ইয়র্কে যাই, যুক্তরাষ্ট্রের কি নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলা পত্রিকার সম্পাদক এবং টাইম টেলিভিশনের সিইও আবু তাহের। আবু তাহের, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, একই প্রশ্ন আপা যেমনটা জিজ্ঞেস করেছিলেন, কানাডা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাপ্তাহিক ভোরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক জসিম মল্লিক, সেই একই প্রশ্ন, আপনি কি মনে করেন বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কি বাধা দেখেন?
সবাইকে ধন্যবাদ যারা অংশ নিয়েছেন। আমি যেটা মনে করি, নৈম ভাই যেটা বলেছেন যে বাংলাদেশে এখন অগণিত টেলিভিশন অগণিত সংবাদপত্রের বিকাশ, হ্যাঁ এটা ঠিক যে অগণিত সংবাদ মাধ্যম অগণিত টেলিভিশন, বাট আমি যেটা মনে করি পার্সোনালি, এই যে অসংখ্য সংবাদপত্র অসংখ্য টেলিভিশন, ইট ডাজেন্ট মিন যে আপনি সংবাদপত্রের স্বাধীনতা বিরাজ করছে সব জায়গায়। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে উনি যেটা বলেছেন যে এই দলীয় স্বার্থের আনুকূল্য, এখন দেখতে হবে যে যারা দলীয় স্বার্থের আনুকূল্যে কাজ করছেন তারা কি সংবাদপত্র খুলছেন না ওভারঅল যেই চাচ্ছে সেই করতে পারছে, এটা তো আমার মনে হয়। হ্যালো, এই এই দৃশ্যটা বোধ হয় দেখা যাবে না। তো আমার মনে হয় যে এই জন্য দুই পক্ষই দায়ী, একটা হচ্ছে যে যারা সংবাদপত্রের নামে দলের আনুকূল্য করছেন তারা ব্যক্তিগত সুবিধা নিচ্ছেন, সংবাদপত্রের যে মূল কাজ এটা হচ্ছে যে পাবলিক ইন্টারেস্ট কে সার্ভ করা, গণতন্ত্রের একটা স্তম্ভ হিসেবে মাঝখানে কাজ করা, আমার মনে হয় এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। আমেরিকাতে তো এখন অবাধ স্বাধীন সংবাদপত্রের কথা বললে যখন খুদ প্রেসিডেন্ট বলেন ফেক নিউজ, তো বুঝতে হবে যে সংবাদপত্রের যে স্বাধীনতার যে বিষয়টি এটি ধীরে ধীরে কেমন যেন একটু সংকুচিত হয়ে আসছে। বাংলাদেশে যে পুরোপুরি সংবাদপত্র স্বাধীন ভাবে কাজ করতে পারছে এটা আমার মনে হয় না, তবে যার কারণে যেটা আগে আমাদের আরেকজন সাংবাদিক বলেছেন যে এই যে মুক্ত স্বাধীনভাবে মতামত প্রকাশের কারণেই এখন দেখা যায় যে মোট সংবাদপত্র বা ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার চেয়ে এখন সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী, ওখানে দেখা যায় অনেক কোথায় বেরিয়ে আসছে যা এখানে প্রচার করা যাচ্ছে না। তো এর প্রেক্ষিতে আমি বলবো যে সারা বিশ্বেই সংবাদপত্র যে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছে এটা বোধহয় সঠিক।
জি আবু তাহের, আপনি আমাদের সঙ্গে একটু থাকুন, আমরা আবার আপনার কাছে ফিরবো। আপা, আমরা একটু বাংলাদেশ থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম একটি রিপোর্ট পাঠিয়েছে বাংলাদেশের সামগ্রিক চিত্র তুলে ধরে,
এবং
জি দুজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন, আমরা ওই রিপোর্টটা একটু শুনি তারপর। জি, আমরা এখন একটু শুনে আসি ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের পাঠানো রিপোর্টটি।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এবছরের প্রতিপাদ্য বিষয় ছিল নির্বাচনকালে সংবাদ মাধ্যমের দায়িত্ব। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস দিবসটি উপলক্ষে এক বাণীতে বলেছেন, মানুষ নির্বাচনে কাকে ভোট দেবে তা বাছাইয়ে সাহায্য করা গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশের সাংবাদিকরা এবং সাংবাদিকদের সংগঠনসমূহ তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঢাকা সহ দেশব্যাপী সমাবেশ এবং আলোচনার মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে। গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। গণমাধ্যম সংশ্লিষ্টরা বলেছেন, এটা দুর্ভাগ্যের বিষয় যে গণমাধ্যমের স্বাধীনতার দিক থেকে 2019 সালে বাংলাদেশের অবস্থান তার আগের বছরের তুলনায় অবনতি ঘটেছে। গণমাধ্যম এবং গণমাধ্যমের কর্মীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা প্যারিস ভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF প্রকাশিত বৈশ্বিক মুক্ত গণমাধ্যম সূচক 2019 বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা 4 ধাপ অবনতি ঘটেছে, যার ফলে ফলে বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবছর 150তম, যা তার আগের বছরে ছিল 146তম। সংস্থাটির পর্যবেক্ষণে বলা হয়েছে, বাংলাদেশের সাংবাদিকরা সহিংসতা, অহেতুক গ্রেপ্তার এবং অন্যান্য নিপীড়নের শিকার হচ্ছেন। এ প্রেক্ষাপটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন প্রবীণ সাংবাদিক নেতা ও বিশিষ্ট সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ এবং মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা। প্রথমেই দিবসটির তাৎপর্য নিয়ে কথা বলেছেন রিয়াজউদ্দিন আহমেদ।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সারা বিশ্বের গণমাধ্যমের জন্য একটা তাৎপর্যপূর্ণ দিন, কারণ সারা বিশ্বে গণমাধ্যম আছে চাপের মুখে এবং স্বাধীনভাবে সব জায়গায় কাজ করতে পারছে না। যেমন বাংলাদেশে স্বাধীনতা মুক্ত গণমাধ্যমের ইন্ডিকেটরে বাংলাদেশ 4 ধাপ পিছিয়ে গেছে এই বছর, এবং এটা খুবই উদ্বেগজনক। কেন পিছাবে? দেশে যদি গণতন্ত্র থাকে, দেশে যদি মুক্ত পরিবেশ থাকে, তাহলে পিছানোর তো কোনো কারণ নেই। তো এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা এই এই জিনিসটাকে প্রতিবাদ্য হিসেবে নিচ্ছি, এবং এবারের প্রতিবাদ্য হলো আপনার ফেক নিউজ, নিউজের যে বিকৃতি, এটা নিয়ে সারা বিশ্বে এখন একটা তোলপাড় চলছে, বাংলাদেশেও চলছে।
আপনি জানেন গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। এই প্রেক্ষাপটে বাংলাদেশের গণমাধ্যম কতটুকু স্বাধীনতা ভোগ করছে বলে আপনি মনে করেন?
আমি মনে করি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণেই বিশ্ব ইন্ডিকেটরে বাংলাদেশ 4 ধাপ পিছিয়ে গেছে।
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি করা জরুরি?
স্বাধীনতা তো কেউ দিয়ে যাবে না এবং কোনো সময় দেয়ও নাই। বাংলাদেশে পাকিস্তান আমল থেকে শুরু করে সাংবাদিকরা সংগ্রাম করেই তাদের স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতা আদায় করেছে, এবং এই সংগ্রামই একমাত্র পথ যে স্বাধীন সাংবাদিকতার পথে, মুক্ত সাংবাদিকতার পথে। এখানে কেউ দয়া করে বা আইন করে বা এই করে এখানে দিয়ে যাবে না, কারণ গণমাধ্যমকে যারা সত্যকে ভয় পায়, সেটা সরকারের মধ্যে হতে পারে, সরকারের বাইরে প্রেশার গ্রুপ হতে পারে, তারা সবাই গণমাধ্যমের টুটি টিপে ধরতে চায়, এবং এটাকে বাঁচানোর জন্য একমাত্র পথ হলো সংগ্রাম। সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধভাবে লড়ে যেতে হবে।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজাকে প্রশ্ন ছিল, বাংলাদেশে অধুনা কয়েকটি আইন পাশ হয়েছে, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আইসিটি অ্যাক্ট ইত্যাদি। সাংবাদিকরা বলে আসছেন এ সকল আইনে কিছু ধারা রয়েছে যেগুলো সাংবাদিক, গণমাধ্যম এবং সর্বোপরি কথা বলার স্বাধীনতা বিরোধী। একজন মানবাধিকার কর্মী এবং আইনজীবী হিসেবে আপনি এ বিষয়ে কি মনে করেন?
বিশেষ করে এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বলতে হয় যে আমাদের যে দুটো বিশেষ আইন আছে, একটি হচ্ছে আইসিটি অ্যাক্ট, এবং যেটা মূলত এই মুহূর্তে ডিজিটাল অ্যাক্টেরই একটি অংশ হিসেবে পরিণত হয়েছে। সেখানে গণমাধ্যমের কর্মীদের একটা বিধি কাজ করছে যে কোনো কারণেই তাদের স্বাধীনভাবে যখন তারা কিছু নিয়ে কথা বলছেন, তারা একটু দুশ্চিন্তায় থাকেন যে কি কোনো যে কোনো কারণে হয়তো বা তাদেরকে এই অ্যাক্টের মাধ্যমে তাদের উপরে আইনের শৃঙ্খল নেমে আসতে পারে। আমরা গত নির্বাচনের সময় দেখেছি, যখন খুলনায় হয়েছিল, গণমাধ্যম কর্মীরা যখন একটি নির্বাচনী বুথে যখন রেজাল্ট বের হয়েছিল, রেজাল্ট সেখানে 1 লক্ষ মানুষ আছে সেই বুথের অধীনে, বলা হচ্ছিল 1.5 লক্ষ, এবং এটা যখন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, কিন্তু পরের দিন সকালে আবার ওই বুথ থেকে বলা হয়েছে যে আমাদের এটা ভুল হয়েছে, আমরা এটা ভুল ছিল। কিন্তু ওইটার যেহেতু তারা লিখে ফেলেছিলেন পত্রিকায়, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। তো আমরা দেখছি আমাদের এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আসলে এটার হাত অনেক লম্বা, এবং এটার কারণে যে কোনো সাংবাদিক কিছু সহজে এটার শিকার হতে পারে। অথচ আবার একইভাবে আমরা যখন দেখি এই আইনের আওতায় পড়ছে, আমরা সাধারণ চোখে দেখছি, এই অল্প কিছুদিন আগে বাংলাদেশের ফেনীতে নুসরাত জাহান রাফি, যে যৌন অপরাধ, যৌন নির্যাতন করা হয়েছে এবং পরবর্তীতে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, সেখানে যে থানার ওসি ছিলেন, তিনি নুসরাত জাহানের সাথে তার কথোপকথন রেকর্ড করেছেন এবং তা তিনি ছেড়ে দিয়েছেন পাবলিকলি, এবং সেটা দেখতে মনে হয় এটার জন্য নিশ্চয়ই ওনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ও নিশ্চয়ই ওনাকে গ্রেফতার করা যায়, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোন আইনের শাসন আমরা দেখছি না। কাজেই বিষয়টি হচ্ছে যে আমাদের এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে বেশ একটা ধোঁয়াশা আছে, শিক্ষা কি কোন কথাটা বললে অন্যায় হচ্ছে এবং কোন কথাটা বললে হচ্ছে না, কে বললে হচ্ছে কে বললে হচ্ছে না সেটা যেন রয়ে গেছে। সাংবাদিকরা আসলে এই এটার কারণেই সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশে বাধা পাচ্ছে বলেই আমাদের ধারণা।
তারা বলেছেন, দেশে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হলেই কেবল দেশে গণমাধ্যম এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
তো তাহিদ, আমরা যেটা বুঝছি যে ডিজিটাল অ্যাক্ট যেটা কার্যকর হয়েছে সেটাও বেশ অসুবিধার একটা সৃষ্টি করেছে, কারণ কে কিভাবে নিচ্ছেন, কিভাবে তার ব্যাখ্যা করছেন। যেমন নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে থানার ওসিকে গ্রেফতার করা হয়নি, তার বিরুদ্ধে কোনো এখনো অভিযোগও দায়ের করা হয়নি, অথচ তার রেকর্ড করা সবকিছুই আমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো নাঈম নিজামের কাছে এ নিয়ে
তার আগে একটু তথ্য, সেটি হচ্ছে বাংলাদেশে যতগুলো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে, যার বিরুদ্ধে ডিজিটাল অপরাধটা হয়েছে তিনি না, বরং অন্যরা কেউ করছেন, এবং যথাযথ প্রমাণের অভাবে অনেক।
জি,
আপনি নাঈম নিজাম আপনি আছেন তো লাইনে আমাদের সঙ্গে, ইতিমধ্যে যোগ দিয়েছেন। আচ্ছা এক মিনিট, আমি আমি একটু ইন্ট্রোডিউস করে দিই। আমার যুক্তরাজ্য থেকে আছেন সুজা মাহমুদ, বেতার বাংলার সংবাদ নিরীক্ষক, এবং অস্ট্রেলিয়া থেকে SBS বাংলার ডিজিটাল কন্টেন্টের প্রোডিউসার হাসান তারেক, তিনিও যোগ দিয়েছেন। তো নাঈম নিজাম আপনি বলুন, তারপরে আমরা তাদের কাছে।
আমি এটা বলে আমার বক্তব্য শেষ করবো,
অবশ্যই বলুন।
এখন আমার আমি যে কথাটা দেখুন, আমি কিন্তু ডিজিটাল অ্যাক্টে যেসব সাংবাদিকদের বিরুদ্ধে মামলা আছে, আমার বিরুদ্ধে পর্যন্ত 37টি মামলার কমপক্ষে 7-10 মামলা ডিজিটাল অ্যাক্টে আমার বিপক্ষ করা। আমি খুব স্পষ্ট দুটি কথা বলতে চাই, সামাজিক গণমাধ্যম অবশ্যই অপরিহার্য, আমরা অনেক সংবাদ পেয়ে থাকি, আবার সামাজিক গণমাধ্যমের কখনো দায় দায়িত্ব থাকে না। যেমন রামুর ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, পাবনার ঘটনা, রংপুরের ঘটনা দাঙ্গা পরিস্থিতি তৈরি করেছিল বাংলাদেশে, এটা হলো বাস্তবতা। পাশাপাশি কারণ আমি ওটা আগে বলেছিলাম, ফিল্টারিং এর ব্যবস্থা ওখানে নেই, যার যা কিছু করার সুযোগ থাকে। গণমাধ্যম গুলোর মেইন স্ট্রিম গণমাধ্যম সবসময় একটা দায়িত্বশীলতার মধ্যে কাজ করে থাকে, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জের টুকু জায়গায় আমার বন্ধুরা ডিফার করলো, আমি বলতে চাই যদি শাসক গোষ্ঠী সবসময় কিংবা রাজনীতিবিদদের সবসময় চেষ্টা করবে বিভাজন তৈরি করার জন্য, একজন সাংবাদিক কিংবা সংবাদপত্র যাত্রার দায়িত্ববোধ পালন না করতে পারে সেখানে একটা ডিস্টেন্স তৈরি করে রাখার জন্য, কিন্তু একজন সংবাদকর্মী এই মধ্যে পা রাখলে কিন্তু সর্বনষ্ট হয়ে যাবে। একজন সংবাদকর্মীকে তার জায়গায় নিরপেক্ষ একটি জায়গা থেকে কাজ করতে হবে,
কিন্তু তাদের মধ্যে নিরপেক্ষতার অভাব দেখা দেয় তো প্রায়, আমরা যেটা দেখতে পাই যে দলীয়করণ হয়ে যায়।
ওই কথাটাই আমি বলছি, আপনি যেটা বলছেন সেটাই আমি বলার চেষ্টা করছি, দলীয় দৃষ্টিভঙ্গি উদ্ভূত হবে। আর দ্বিতীয়ত, জহুরুল আলম শেষ কথা দিয়ে যিনি শুরু করেছিলেন, যখন সুশাসন থাকে না রাষ্ট্রে, যখন পার্লামেন্টে অপোজিশন থাকে না, বিরোধী দল থাকে না, তখন তখন কিন্তু সংবাদপত্র তার দায়িত্বের জায়গাটুকু সঠিকভাবে পালন করতে পারে না, বা মিডিয়া তার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারে না, মিডিয়াকে তার জায়গাটুকু সঠিকভাবে পালন করতে হলে ডেমোক্রেটিক যে সিস্টেমটুকু সেটি পরিপূর্ণভাবে থাকতে হবে, রাষ্ট্রে বিরোধী দলও থাকতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো সে কাঠামো করতে হবে, আইনের শাসন প্রপারলি থাকতে হবে। আইনের শাসনের জায়গাটুকু হলো আমাদের জন্য একটা মুখ্য বড় বিষয়। আর আমি দ্বিতীয়ত এইটাই বলতে চাই যে বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়ার সবচেয়ে বড় কঠিনতম চ্যালেঞ্জ এখন মোকাবেলা করছে দুটি কারণে, একটি হলো নানা কালাকরণের বিষয়টি যেটুকু থাকবে, পাশাপাশি সাংবাদিক এবং যেই দায়িত্বের জায়গায় একটা নিরপেক্ষ অবস্থান নেওয়া দরকার না করে আমরা নিজেরাই অতি বেশি বিভাজন এবং অতি উৎসাহী হয়ে উঠি, এবং সামাজিক গণমাধ্যমও
আপনি যেমনটা বলছিলেন বিভাজন, কিন্তু রাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে, অনেক সাংবাদিক এখন পর্যন্ত খুন হয়েছে, নিহত হয়েছেন, তাদের বিচারগুলো কেন হচ্ছে না, সেটিও কি শুধু সাংবাদিকদের দ্বন্দ্বের কারণে হচ্ছে, নাকি রাষ্ট্র আইনগত ভাবে দুর্বল?
আইনের শাসনের বিষয়,
জি
রাষ্ট্রের আইন, এই যেটা আমি আগে বলছিলাম, আইনের শাসন, যখন মানিক শাহ যখন খুন হলেন খুলনাতে, একটা সময় ছিল প্রচুর সাংবাদিক খুন হয়েছিলেন, এবং এই সাংবাদিকের খুন হওয়ার পর বিচারিক প্রক্রিয়া যখন দীর্ঘসূত্রিতা লাভ করে তখন বিচারের কাঠামো প্রপারলি বেরিয়ে আসে না, এবং আমরা যদি দেখতে পাই এবং আমাদের এখানে বিচার প্রক্রিয়া যদি প্রপারলি থাকতো তাহলে তারা বিচার পেত। আর একটা এখানে একটা বড় সংকটটা এখানে দাঁড়ায়, এবং এই জায়গা থেকে যদি যে পর্যন্ত না আসবে, আমরা আইনের শাসন বা কাঠামো যাই বলি না কেন, সেটি আমরা তখন কখনোই পাবো না, এবং সংবাদপত্র স্বাধীনতা তার গণতান্ত্রিক মূল্যবোধের জায়গাটুকু এবং সার্বিক ভাবে যদি উঠে না আসে তখন সাংবাদিকদের বিচারের জায়গাটুকু একইরকম ভাবে ব্যাহত হবে।
নাইম নিজাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অস্ট্রেলিয়া এবং
ধন্যবাদ এবং আমরা আমি আরেকটা শেষ করছি একটা শব্দ বলে, যে আমরা বিচারের একটা বড় জায়গায় সংকট তৈরি করি, যেমন যার বিরুদ্ধে সংবাদ পরিবেশনা তিনি কখনো মামলা করেন না, যেমন আরেকজন তৃতীয় চতুর্থ ব্যক্তি পঞ্চম ব্যক্তি যিনি মামলা দায়ের করেন এবং তিনি সেই জায়গাটুকু তৈরি করেন। আমি যেমন আমার আমি কারো বিরুদ্ধে সংবাদ পরিবেশন করলাম একজন এমপির পক্ষ থেকে, কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তির পক্ষ থেকে মামলা দায়ের করে তার সমর্থকরা, এখানে একটা বড় হুমকির জায়গা আমাদের এখানে রয়ে গেছে যেটা অন্য জায়গা থেকে বসে বোঝা যাবে না। অনেক ধন্যবাদ,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
যুক্তরাজ্য রয়েছেন সুজা মাহমুদ এবং অস্ট্রেলিয়ায় রয়েছেন হাসান তারেক, আমরা দুজনের কাছে যাব। তার আগে বলে নিই যে আমাদের অসংখ্য শ্রোতা রাখছেন, যেমন যুবরাজ চৌধুরী মন্তব্য করেছে এবং তার সঙ্গে অনেকেই বলেছেন যে বাংলাদেশে তারা এই মুহূর্তে মনে করছেন যে স্বাধীনভাবে সংবাদ মাধ্যমগুলো কাজ করতে পারছে না। তো দূর থেকে যুক্তরাজ্য থেকে সুজা মাহমুদ, আপনারা কি মনে করছেন, কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম বা ভারতের সংবাদ মাধ্যম?
ধন্যবাদ আপনাকে। যদি প্রথমেই প্রশ্ন করা হয় যে এবারের যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমের স্লোগানটা ছিল মিডিয়া ফর ডেমোক্রেসি জার্নালিজম অ্যান্ড ইলেকশন ইন টাইম অফ ডিস ইনফরমেশন, আমরা ভারতেও লক্ষ্য করেছি, যদিও সর্বতোভাবে রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট যেটা বলছেন যে আফগানিস্তানে এবার সবচেয়ে বেশি সাংবাদিক গৃহীত খুন হয়েছেন, এর পাশাপাশি আমরা ভারতেও দেখেছি কাশ্মীরে এবং সাম্প্রতিক সময়ে খোসেগি গিয়ে নিয়েও এই দেশেও এরকম হয়েছে। বাংলাদেশে তো শহীদুল ইসলামের ব্যাপারটি তো সকলেরই জানা। আসলে ব্যাপারটা হচ্ছে যে এবারের সাংবাদিকদের স্বাধীনতার সাথে যে প্রশ্নটি এসছে সেটা হচ্ছে গণতন্ত্রের অর্থাৎ সুশাসনের। সেক্ষেত্রে বাংলাদেশে যে আইসিটি আইন নিয়ে যে কথাটা নাইম বললেন এবং 56 ধারা 57 ধারা বিষয়টা হচ্ছে সাংবাদিকদের উপর নিপীড়ন নিষ্পেষণ সারা বিশ্বব্যাপী হচ্ছে, এমনকি উন্নত দেশগুলি যদি আমি বলি যুক্তরাজ্যেও আছে। যেমন গত বছর নির্বাচনে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ করা হয়েছিল হোয়াটসঅ্যাপ জাতীয় সোশ্যাল মাধ্যমগুলোতে, এর পাশাপাশি এখানকার লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টিগুলো তারা রাজনীতিবিদদের ব্যাপারে কথা বলা সংবাদ পরিবেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ আনার জন্য বিশেষ কিছু নীতি নিষিদ্ধ আরোপ করেছিল। বাংলাদেশে হচ্ছে যে কথাটি নয়ী যে কথাটি বললেন সেখানে যে কৌশলটি হচ্ছে যখনই আমরা টপ থেকে বা উন্নত দেশ তখন কিন্তু সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রচুর টেলিভিশন চ্যানেল এবং সংবাদ প্রকাশিত হচ্ছে, তার মানে সাংবাদিকদের স্বাধীনতা রয়েছে বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা রয়েছে। আসলে কি তাই? এটি হচ্ছে একটা কৌশল, যে কৌশলের মাধ্যমে যেটাকে আমরা অঙ্কের নিয়মে বলি যে চাহিদার চেয়ে সরবরাহ বেশি হলে তখন সেটি আর রুগ্ন শিল্পে পরিণত হয়। বাংলাদেশে যে ক্ষেত্রে যে জিনিসটি ঘটছে সংবাদ পত্র সংবাদ পরিবেশনের জন্য টেলিভিশন চ্যানেলগুলি বাড়িয়ে দেওয়া, এতে করে যেটা হচ্ছে মানুষকে আসল এবং মূল কারণগুলো থেকে সরিয়ে নিয়ে তাদেরকে দিয়ে বোঝানো হচ্ছে অন্যদিকে অন্যত্র প্রবাহ করা হচ্ছে। এটার জন্য সাংবাদিকরা সেখানে যে সংগ্রাম করছেন এই ডিজিটাল আইন এবং অন্যান্য নিষ্পেষণ নিপীড়নের বিরুদ্ধে, সেটিকে আমার মনে হয় একটি শাসন এবং একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাই পারে পরিবর্তন করতে। এমত অবস্থায় আমার মনে হয় না যে সরকার খুব বেশি সুযোগ সুবিধা দেবেন আমাদের সাংবাদিক বা সংবাদ মাধ্যম।
আমরা অস্ট্রেলিয়ায় যাই, অস্ট্রেলিয়ায়
সুজা মাহমুদ আপনি আমাদের সঙ্গে একটু থাকুন, আমরা অস্ট্রেলিয়া ঘুরে এসে আবার আপনার কাছে যাব।
আমরা হাসান তারিকের কাছে যাচ্ছি যে বিদেশ থেকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন ভারত এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে।
জি ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে নঈম নিজাম ভাই বলছিলেন যে মানিক সাহা হত্যাকাণ্ডের কথা,
তো যখন মানিকদাকে হত্যা করা হয় তখন আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করছিলাম। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিককে হত্যার পরে সাংবাদিকদের যে সুষ্ঠু সেই হত্যার সুষ্ঠু বিচার বাস্তবায়নের ব্যাপারে এটা কখনো বিচার বিভাগীয় দীর্ঘসূত্রিতা বা শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন রকমের হস্তক্ষেপেরও ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়ে আসছে। তো সেই প্রেক্ষাপট থেকে যদি এখন বাংলাদেশের ডিজিটাল কন্টেন্ট যা আছে, যে এখন যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে দেখেন অনিয়ন্ত্রিত বেশ কিছু কিন্তু অনলাইন পোর্টাল আছে যারা কিনা আপনার যেটা সত্য ঘটনা সেই সত্য ঘটনাকে ভিন্ন রূপে প্রভাবিত করে বড় রকমের অনেকগুলো কেওয়াস কিন্তু এর মধ্যে বাংলাদেশে হয়ে গেছে। তো ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণ সরকার করা উচিত, বা সেই নিয়ন্ত্রণের মানে কিন্তু এই না যে আসল সাংবাদিকতা যেটা, সঠিক সাংবাদিকতা যেটা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেটা, সেটা কণ্ঠ চেপে ধরা না। আমি যদি একটু উদাহরণ দিই অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে যদি বলি, অবশ্যই আপনারা আমেরিকার প্রেক্ষাপটও আপনারা দেখছেন যেরকম দেখেন, অস্ট্রেলিয়াটা সেরকম ভিন্ন না। এখানে বরং মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সরকার সাধুবাদ জানায়, এমনকি এমনও অনেক ভিডিও এমন অনেক ঘটনা অস্ট্রেলিয়ার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ভিডিও আকারে ভাইরাল হয়েছে, যে একদম প্রধানমন্ত্রীকে সাধারণ জনগণ প্রত্যক্ষ ভাবে একদম সামনাসামনি প্রধানমন্ত্রীকে তিরস্কার করছে, এবং প্রধানমন্ত্রী সেটাকে খুব সহজে নিয়েছে যে, এবং এটা নিয়ে যখন আলোচনা হয়েছে তো প্রধানমন্ত্রী বা সোশ্যাল মিডিয়াতে অস্ট্রেলিয়ার যারা নাগরিক আছেন তারা কিন্তু সেটা বলছেন যে এটা একজন নাগরিকের অধিকার, তার যেটা ভালো লাগছে না সে যদি এটা প্রকাশে প্রকাশ করার তাকে সেই সুযোগটা দিতে হবে। তো সেইভাবে যদি আপনার অস্ট্রেলিয়ার সোশ্যাল মিডিয়া থেকে দেখি, একটা নির্বাচন হয়, একটা নির্বাচনের আগে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দুইটা পক্ষ, সরকার এবং বিরোধী দলের পক্ষ হয়ে কথা বলে, সেই জায়গাতে কিন্তু মানে কেউ যদি সরকারের এগেনস্টে কোনো কথা বলে সেটার জন্য কিন্তু তাকে কোনো রকমের আপনার প্রবলেমে পড়তে হয় না, যেটা হয়তো বা বাংলাদেশের প্রেক্ষিতে সে ধরনের প্রবলেমে তাদেরকে পড়তে হয়। তো ডিজিটাল কন্টেন্ট বা যদি আমরা সোশ্যাল মিডিয়া বলি, এই ক্ষেত্রটা যত বড় হচ্ছে সেটাকে, হ্যাঁ সেটাকে কন্ট্রোল করা জরুরি, যেন সেটার কোনো ভুল ইউজ না হয়, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে গিয়ে যেন সাংবাদিকতাকে বলা চেপে ধরা না হয়।
ধন্যবাদ হাসান তারিক, আমরা সুজা মাহমুদের কাছে যাব হাসান তারিকের এই বক্তব্যের জের ধরেই, যে আপনি তো বিদেশি সাংবাদিকতা করছেন, বিদেশে যুক্তরাজ্যে যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের অবাধ সরবরাহ, সেটা খুব সংক্ষেপে এক মিনিটে বলবেন।
হ্যাঁ, এখানে যেটা হচ্ছে হাসান যে কথাটা বললেন অস্ট্রেলিয়া থেকে এবং নয়ন ভাই যে কথাটা বলেছেন, বিষয়টা হচ্ছে এখানকার পশ্চিমা দেশগুলোতেও যে সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে এ কথাটা সত্যি না। কারণ আমরা দেখছি যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে রিপোর্টটা দিচ্ছেন 2018 সালে, সেখানে যুক্তরাজ্য সম্পর্কে যেটা বলা হচ্ছে যে 40তম স্থানে রয়েছে 180টি দেশের মধ্যে, অর্থাৎ এখানেও প্রেস ফ্রিডম ততটা কিন্তু নাই। কিন্তু খুব সূক্ষ্মভাবে
কিভাবে 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 প্রেস ফ্রিডমটা
বাধাগ্রস্ত হচ্ছে,
যেমন একটু আগে আমি উল্লেখ করেছি যে সেখানে এখানে যখন গত বছর অর্থাৎ 2017 সালে নির্বাচন হয়, তখন কিন্তু সামাজিক গণমাধ্যম থেকে শুরু করে সমস্ত গণমাধ্যমগুলোকে একটি নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছিল এবং বলে দেওয়া হয়েছিল যে রাজনীতিবিদদের সম্পর্কে এবং রাজনৈতিক দলগুলি সম্পর্কে একটা নির্দিষ্ট বিধিনিষেধের মধ্যে তারা যেন সংবাদ পরিবেশন করে। এবং উল্লেখ্য ছিল যে টেরেসা মে এবং মিস্টার করবিন
যখন
এক জায়গায় সাংবাদিক দরজা বন্ধ করে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা এর বাইরে কোনো ধরনের সংবাদ পরিবেশন করতে পারবে না, এতেই কিন্তু মনে হয় যে রিপোর্টার,
তার মানে সেখানে যুক্তরাজ্য কঠোর নিয়ন্ত্রণ ছিল। আপনাকে অনেক ধন্যবাদ সুজা মাহমুদ, আমরা নিউইয়র্কে আসব আবার ফিরে এখানে যুক্তরাষ্ট্রে আবু তাহেরের কাছে। আবু তাহের, আপনি আছেন সাংবাদিকতার সঙ্গে, আপনি সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে নিউইয়র্কে, একেবারে মানে যেখানে সংবাদ তৈরি হচ্ছে অহরহ শুধু যুক্তরাষ্ট্রের নয় অভিবাসীদের ঘিরে, সেখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্পর্কে খুব সংক্ষেপে বলেন
না। আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রে সংবাদপত্রের যে স্বাধীনতা, এটা স্বাধীনতাকে আমরা মোটামুটি এনজয় করছি, বিকজ এই দেশের যে বিচার বিভাগ বা এই দেশের যে সংবিধান,
এই সংবিধান আমাদের সুরক্ষা দিচ্ছে। এবং আপনি জানেন যে কিছুদিন আগে সিএনএন এর একজন সাংবাদিককে প্রেসিডেন্ট নিজে বলেছিলেন যে এখানে ঢুকতে পারবে না, কিন্তু আদালতের রায়ে তিনি শেষ পর্যন্ত সেখানে আবার
ফিরে গেছেন।
হ্যাঁ, তো আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রে এই প্রেক্ষাপটটা অন্যদের অন্যদের মতো না, আমরা এখানে পুরোপুরি
এইটার
জন্য আমি শুধু সরকারকে দায়ী করবো না, এই জন্য আমি আরো বলেছি যে এই জন্য আমাদের যে যারা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন, নিশ্চিত করার আন্দোলন করেন, যেমন বিভিন্ন ইউনিয়ন আছে, সাংবাদিকদের ইউনিয়ন, এখন এক ইউনিয়ন দেখা যাচ্ছে অনবরত সরকারের সমালোচনা করছে, আরেক ইউনিয়ন দেখা যাচ্ছে সরকারের ভূয়সী প্রশংসা করছে, এরপরে যে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার যে
তো আবু তাহের আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আমাদের সাথে সময় করে যোগ দিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আবু তাহের আপনি কিছু বলছিলেন?
আমি বলছিলাম যে এইটার এইটার জন্য শুধু সরকারকে দায়ী করলে চলবে না, এই জন্য আমাদের সুশীল সমাজ, সাংবাদিকদের যে প্ল্যাটফর্ম, এগুলোও দায়ী বলে আমি।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে যারা শুনলেন, যারা দেখলেন এবং যারা আমাদের সাথে প্যানেলে যোগ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে শেষ করতে হয়।
জি আপা, আর শ্রোতা আপনাদের কাছ থেকে দুঃখ প্রকাশ করছি, আপনাদের আজকে প্রশ্ন নিতে পারেনি, নিশ্চয়ই আগামী অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন নিব।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
ভারতের উপকূলে ঘূর্ণিঝড় ফণি আঘাত হেনেছে, সেই সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত এবং প্রবল বাতাস বইছে। শুক্রবার ভোরের দিকে ঘূর্ণিঝড় ফণি ভারতের সমুদ্র উপকূল রাজ্য উড়িষ্যায় আঘাত হেনেছে। কর্তৃপক্ষ জানিয়েছে ফণির গতিপথে 10 কোটির বেশি মানুষের বাস। ওদিকে ভারতের বলিউডের বিশিষ্ট সুরকার ও কাহিনীকার জাভেদ আখতার বিভিন্ন দিক থেকে ভারতীয় জনতা পার্টির নেতা ও নীতির সমালোচনা করেছেন। এ বিষয়টি নিয়ে এবারে রিপোর্ট দীপঙ্কর চক্রবর্তীর।
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে গিয়েছিলেন জাভেদ আখতার গতকাল। আগামী 12ই মে সেখানে ভোট। বিজেপি প্রার্থী দাঁড় করিয়েছে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা সিংকে, যিনি নিজের নাম লেখেন সাধ্বী প্রজ্ঞা, যিনি গর্বের সঙ্গে বলেন নিজের হাতে বাবরি মসজিদ ভেঙেছেন, যিনি বলেন মুম্বাইয়ে জঙ্গি হানায় নিহত পুলিশ অফিসার হেমন্ত কারকারের মৃত্যু হয়েছে তাঁরই অভিশাপে, এবং অতি সম্প্রতি যিনি ভোপালেই বলেছেন তাঁর দল আবার ক্ষমতায় এলে বোরখা নিষিদ্ধ করা হবে। এইসব বিষয়ে সাংবাদিকরা জাভেদ আখতারের মত জানতে চেয়েছিলেন। জাভেদ বলেন বোরখা তিনি নিজেও পছন্দ করেন না, বোরখা নিষিদ্ধ করা হলে ঘুঙ্ঘট বা ঘোমটাও নিষিদ্ধ করা উচিত। জাভেদ জানান নরেন্দ্র মোদী আর অমিত শাহ তাঁর অপছন্দের, কিন্তু তাই বলে রাহুল গান্ধীর চৌকিদার চোর হ্যায় স্লোগান তিনি সমর্থন করেন না নিম্ন রুচির কারণে। প্রজ্ঞা সিংয়ের মতন লোককে ভোপালে দাঁড় করিয়ে বিজেপি নিজের কবর নিজেই খুঁড়েছে। মোদীদের মতের বিরোধীদের দেশদ্রোহী বলে দেগে দেওয়ার নীতি নিন্দাজনক। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রধান থিম হচ্ছে গণমাধ্যম এবং গণতন্ত্র। বিশ্বব্যাপী নানা স্থানে 100 অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইথিওপিয়ান ও আফ্রিকান ইউনিয়নের কর্মকর্তারা বার্মায় জেলবন্দী সাংবাদিক কোয়েসু উ এবং ওয়া লোনকে ইউনেস্কো গুলিয়ান কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কারে ভূষিত করেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে মহাপরিষদ লোয়া জিরগার অধিবেশন আজ শুক্রবার শেষ হয়েছে। জিরগার প্রতিনিধিরা তালিবানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। ওদিকে প্রেসিডেন্ট আশরাফ গানি রমজানের শুরুতেই আগে থেকেই 175 তালিবানকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিনিধিরা যে অস্ত্রবিরতির দাবি জানান তালিবান তা রূঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সৎ ভাই
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন নাশওয়ান কালী, ফেসবুক লাইভের দায়িত্বে ছিলেন সঞ্জনা ফিরোজ, আমি শগুফতা নসরিন কুইন,
আমি তাহিরা কিবরিয়া।
সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.